13 মে 2016, বাদ জুমা মজলিস, মজলিসে শেখুল হাদিস আরেফ পিল্লা, তরজমান আকাবির হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম, বাইতুল হক জামে মসজিদ সাবেক ছাপরা মসজিদ ঢালকা নগর গন্ডারিয়া ঢাকা।
কিছু মানুষ এরকম আছেন যারা দুষ্টামি থেকে মুক্তি জিন্দিগি বলে, না হলে আমরা সবাই এক একজনই কাফি দুষ্ট, হ্যাঁ না? চট্টগ্রামের এই উচ্চশিক্ষিত লোক কি বলে, সব বন্ধাই কম বেশি কিছু দুষ্টামি বলা, কিন্তু আশ্চর্য আল্লাহ তাআলার মেহরবানি যে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন আর রহমত দিয়ে পালতে থাকেন। এক মুহূর্তের জন্য আমরা এই পৃথিবীতে বসবাসের উপযুক্ত না, আল্লাহর নিয়ামত খাওয়ার উপযুক্ত না, সিরেফ আল্লাহ তাআলা ক্ষমা এবং ধৈর্য দিয়ে আমাদেরকে পালতেছেন, ক্ষমা দিয়ে ধৈর্য দিয়ে রহমত দিয়ে পালতেছেন আল্লাহ তাআলা। আর সতর্কতা অবলম্বন করেছে, এরকম হালত যখন বজ্রপাত হচ্ছে চতুর্দিকে, এই সময় যথাসম্ভব সতর্ক থাকা চাই, রাস্তাঘাটে বের হওয়া যতটুকু সম্ভব এর থেকে নিজে এহতিয়াত করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আর তাম আসমানি জমিনি বিপদ থেকে বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। চলো ভাই মারোনা, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। হ্যাঁ হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিল আগে 10 বার ঝাঁকুনি দিতে পারে, আজই ব্যক্তি ডাক্তার বলছেন যে 10 ঝাঁকুনি দিতে হবে, সব রোগী এটা পালন করতে বাধ্য ভাই ডাক্তার বলছেন। ডাক্তার তো কোনো ফেরেশতা হওয়া জরুরি না, ডাক্তার ডাক্তার তার সাবজেক্টে সে অভিজ্ঞ, তাই না? তো তার কথা মানুষ এত বিশ্বাস করে, তাহলে নবীর কথা কতটা তাহলে বিশ্বাস করা উচিত, যিনি আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, মহান স্রষ্টার পক্ষ থেকে যিনি নির্বাচিত, তো সেই নবীর কথা তাহলে কতটা মানা উচিত, কতটা বিশ্বাস করা উচিত, সেক্ষেত্রে আমরা গা বলি। অথচ ডাক্তারের কথায় খুব ডাক্তারের কথার উপর খুব বিশ্বাস, খুব আস্থা, ডাক্তার ডোজ যা বলে সেটা মানুষ মানে, এ মানতে বাধ্য, এর ব্যতিক্রম করতে সাহস পায় না। এগুলা হ্যাঁ, যদি কেউ পাগল কিসমের লোক হয়, মাথা খানিকটা একটু অ্যাবনর্মাল টাইপের, এরকম লোক দেখা গেছে যে অনেক দিন লাগবে খাইতে, একসঙ্গে খাই রাখি, এক লোক এরকম ছেলে মানুষ বয়স্ক একসঙ্গে এক সপ্তাহটা খাই রাখছে, কিন্তু তুই এরকম করলি কেন, রোজ রোজ খেয়াল থাকে না একসঙ্গে খাই রাখছে, ভাই তো পাগল হওয়ার করি। কয়েকদিন আগে পেপারে দেখছিলাম যে যে এক ছোট শিশুর মৃত্যু হয়ে গেছে ভিটামিন সিরাপ বেশি প্রয়োগ করার কারণে, ভিটামিন সিরাপ ভিটামিনের মাত্রা পরিমাণ খাওয়াচ্ছে, মাত্রা অতিরিক্ত হলে সেটাও বিপজ্জনক, ঔষধের মাত্রা কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা, কথা বললেন নি? তো এই জন্য তো কোনটার কি মাত্রা এটা ডাক্তার নির্ধারণ করে দেন, মানুষের জীবনে কোন ক্ষেত্রে কি মাত্রা, হ্যাঁ ফলো করা চাই, সেটা আল্লাহর নির্দেশে আল্লাহ রসুল নির্ধারিত করে দেন যে কোনখানে চোখের মাত্রা কতটুকু থাকা চাই, কোনখানে এই মাত্রা বাড়ানো চাই কমানো চাই, তা আল্লাহ রসুল সেটা নির্ধারিত করে দেন। নিজের স্ত্রীর জন্য চোখের মাত্রা বাতলাইয়া দিয়েছেন আল্লাহ রসুল, বাবা মার জন্য দৃষ্টির মাত্রা, আবার ভিন নারীর ক্ষেত্রে এই চোখের দৃষ্টির মাত্রা নির্ধারিত করে দিয়েছেন না। তো ডাক্তারের মাত্রা যদি এতটা এই ফলো করা জরুরি মনে করি আমরা, আল্লাহ রসুলের নির্ধারিত মাত্রা ফলো করা তাহলে কতটা জরুরি? হোমিওপ্যাথিক ডাক্তার বলছে যে আপনার ঔষধ 5 ফোঁটা, পানি তা 5 ফোঁটা, 20 ফোঁটা খাইতে কেউ সাহস পায় না, কি না কি হয় আল্লাহ জানে, হয় একটা কিছু কোনো ঝামেলা হয়েও যাবে। যদি লেখে 10 ফোঁটা, 10 ফোঁটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে আমল বাতলাইছেন সেটাও সেই পরিমাণ রক্ষা করা জরুরি। মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত, আসর জোহর 4 রাকাত, উজুর মধ্যে 3-3 বার হাত পা ধোয়া, আবার মাথা মুছে 1 বার করা, মাত্রা পরিমাণ আল্লাহ নবী যেভাবে বাতলাই দিয়েছেন সেটাকে মানতে হবে। শুনতেছেন ভাই? এখানে ডাক্তারের মাত্রা মানলে সুস্থতা মানে এটা স্বাস্থ্যের জন্য উপকার, আর নবীর বাতলানো মাত্রা মানলে ইহকাল পরকাল দুটার জন্যই সেটা উপকার। আর ডাক্তারের মাত্রার বিপরীত করলে স্বাস্থ্যের জন্য বিপদ, আর নবীর মাত্রার বিপরীত করলে সেটা ইহকাল পরকাল দুটার জন্যই বিপদ। চলো ভাই মহান রফিস, যে সুন্দর হয় তার যে পোশাকই পরান দেখতে সুন্দর লাগে, বুঝলেন? একটা মেয়ে খুব সুন্দরী, এরা যদি গোলাপি কাপড় পোশাক পরায় দেন খুব সেটাও খুব মানায়, আর হলুদ পরান তো সুভান আল্লাহ, আর যদি গ্রিন পরান তো মাশা আল্লাহ, আর যদি কালো পরান তো ইয়া আল্লাহ। সুন্দরী যে পোশাক সবটাই সুন্দর লাগে, আশ্চর্য যে রব্বুল আলামিনের ঘরকে কালো পোশাক পরাই দিছে, তো কি সুন্দর লাগে আশ্চর্য। চলো ভাই, অনেকে এমনি দিয়ে সুন্দর না হলেও সাজবার খুব চেষ্টা করে, যুদ্ধ করে দোস্তের মতো, এই পাউডার ওই শোনো এইটা সেটা, আরে এত ঝামেলা করার দরকার নেই, ভালোভাবে চলো, একটু মোটামুটি ভাবে সাজো, ভালো হয়ে চললে, ভালো ব্যবহার করলে, ভালো আখলাক চরিত্র হলে অসুন্দরকেও সুন্দর লাগে, আর যদি সে চেহারা অনেক সুন্দরও হয় কিন্তু ব্যবহার অসুন্দর এবং ধারালো অস্ত্রের মতো, হাজার সুন্দর হওয়া সত্ত্বেও অসুন্দর লাগে, সুন্দর ব্যবহার মানুষকে ম্যাগনেটের চেয়ে বেশি আকৃষ্ট করে সুন্দর ব্যবহার। হ্যাঁ, কারো কারো 2 বুক, একটা কালা একটা ফর্সা, কিন্তু কালাটা মনে করো আমি তো এমনি কালা, ব্যবহারটা অন্তত সুন্দর দেখা চাই, আর যে ফর্সা ওর অনেক সময় এদের অনেক কখনো কখনো এরকম থাকে যে একটু অভিমান টভিমান রাগ গোসা জিদ্ধ বেশি থাকে, সৌন্দর্যেরই একটা প্রতিক্রিয়া কিনা তো কি জানে, যাই হোক, পরে স্বামী অটোমেটিকলি কালোর প্রতি আকৃষ্ট হয়ে যায়, আর ওই আরো ক্ষেপতে থাকে আরেকজন যে আমার খেয়ালই করে না, তোমার খেয়াল করবে কি, তুমি তো নিজের উপর নিজে উৎসর্গিত, নিজের সৌন্দর্যের নিজে মুগ্ধ, নিজের উপর নিজে উৎসর্গিত। স্ত্রী হওয়ার পরে স্ত্রীর তো উচিত যে পূর্ণভাবে স্বামীর উপর উৎসর্গিত এবং নিবেদিত থাকা, তাই না? যাই হোক, সেই জন্য কালো এবং ফর্সার মূলে যে সৌন্দর্য সেটা হলো যে তার ভিতরে ব্যবহার ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, তখন সে কালো সুন্দর লাগে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো কালো রঙের ছিলেন, কিন্তু ঈমান এবং আল্লাহর সন্তুষ্টির জিন্দগি এত সুন্দর ছিল যে সকলে হযরত বেলালকে পছন্দ করতেন। কালো রঙের বেলালকে সকলে পছন্দ করতেন। সারা বিশ্বে বহু মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে বেলাল। মসজিদে বেলাল নাম রাখলে এমনিতেই মহব্বত লাগে। এবং ওই যে সব দেশের মানুষ কালো, ওদেরকে মক্কা শরীফ মদিনা শরীফ দেখা হলে এমনি মহব্বত লাগে যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কারণে, যে ভাই ওই ওই রঙের মানুষ, হ্যাঁ, এই জন্য আপনাতেই মহব্বত লাগে। আর যদি সে হযরত বিলালের দেশের মানুষ হয়, যে এলাকার হযরত বিলাল ছিলেন, তখন তো আরো বেশি মহব্বত লাগে। চলো ভাই,
কালো দেহে কালো পোশাক কি যে চমৎকার, কালো দেহে কালো পোশাক কি যে
যত সুন্দর মানুষ কাবার সামনে দাঁড়ায়, সেটা উপলব্ধি করে বিশ্বাস করতে বাধ্য হয় যে আমার চেয়ে লাখ কোটি গুণ বেশি সুন্দর লাগে কালো ঘরটাকে, কালো রঙের কাবার না আজি মহলা। হ্যাঁ চলো,
কাওয়া রাত্রিবেলা এমন চমকায় যে কি বলে, নিশিকালের কাওয়ার যে রূপ সারা বিশ্বকে পাগল বানায় দেয়। আজি উনি বলছিলেন যে হজে আমার জানা মতো ওনার একবারই যাওয়া হয়েছিল,
তো বললেন যে আশ্চর্য কাগার উপর যে তাজাল্লি বর্ষণ হয় দেখা যায়, বলছিলেন যে দেখা যায় যে কি পরিমাণ তাজাল্লি আসমান থেকে বর্ষিত হচ্ছে পবিত্র কাগার উপরে। রাত্রিবেলার মেজাজ হল রাত মোমেনের মনকে সারা বিশ্বের সব ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের জাতির দিকে অধিক মাত্রা নিবদ্ধ করে। এজন্য আল্লাহ পাকের এই সৌন্দর্য উপলব্ধি করার অনুধাবন করার অধিকতর সুযোগ মিলে রাত্রিবেলায়। মানে দিনের বেলার জাগ্রত ব্যস্ত এবং জাগ্রত পৃথিবীর বেসুমার বস্তুর সঙ্গে মন অনিচ্ছাতে খানিকটা যেন আটকা পড়ে থাকে, আর নিশিকালে সারা বিশ্বের এত আটকা আটকি থেকে মনের মুক্তি নসিব হয়। এজন্য আল্লাহ পাকের সত্তা এবং জাতের দিকে, আল্লাহ পাকের সত্তার দিকে মন একান্ত ভাবে নিবদ্ধ হওয়ার, নিবিষ্ট হওয়ার সুযোগ ঘটে বেশি। এজন্য যে কোনো দিনই সৌন্দর্য, ইমানের সৌন্দর্য, কোরআনের সৌন্দর্য, কাবার সৌন্দর্য অধিকতর তখন অন্তরে প্রতিফলিত হওয়া স্বাভাবিক। কারণ অনেক মৌলবী মানুষ আছে এই মসজিদে, তারা বলবে যে একটা দাবি করলে কি হলো, এখন এই মৌলবীরা কি জবাব দিবে শুনি আমি। চলো আবার পর, হ্যাঁ
জানে তোমায়, জানে তোমার শরীর জুড়ে আলোর কি মিছি, মিছি রূপে পালন পাব জগতের কি, জানে তোমার শরীর জুড়ে আলোর কি মিছি,
সব দিন রাত সকাল নাই সন্ধ্যা নাই সর্বক্ষণ আশ্চর্য অবস্থা ওখানে, এই ঘর থেকে বাড়িতে শোনা যায়
আশ্চর্য আল্লাহ 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 আজীব একসা সর্বক্ষণ চলছে, মানে সারা দুনিয়া থেকে লোকজন তো আসতেই আছে দিন রাত। এই এক গ্রুপ একদল কাভার গেট পর্যন্ত পৌঁছছে, কয়েক দল পিছন থেকে আগে আসতেছে, লাভবাহিক আল্লাহ লাভবাহিক এরাম করে করে আসতে থাকে। আজীব একসা আল্লাহকে মহব্বত করার জন্য আজীব ঠিকানা, এই সুযোগ তো আর পৃথিবীর কোথাও নেই। কাবার মধ্যে কাবার কাবার এলাকাতে মক্কা নগরীতে এই সৌন্দর্য ফুটে উঠতে থাকে। আজীব সাম্রাজ্যবান চতুর্দিশ আল্লাহর দিনের এক এমন এক মহিমা সেখানে ফুটে উঠেছে, পৃথিবীতে আর কোথাও এটা তো দেখার কোন সুযোগ নেই। যা কোন নগরীতে এরকম লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলবে এই সুযোগ আর কোথাও, এটা শরীফ সে মক্কা মুকাররমার এই আমল, মক্কার উদ্দেশ্যে রওনা হলে আরাম করে বয়স এখন লাভবাহিক আল্লাহ লাভবাহিক শুরু এরাম বলাদের আমল লাভবাহিক আল্লাহ লাভবাহিক চল চলাচল শব্দের এখানে কি এক সিটিং আল্লাহ দান করছে, কোথায় চলাচল কোথায় এখানে লাভবাহিক লাভবাহিক ধরে চলাচল আল্লাহবাক মেহরবানি ভাই। চলাচল তো দরিয়াতে হয়, এখানে এসা এক জায়গায় চলাচলের সেটিং ওইখানে তো বিভিন্ন দেশের লোক কেউ কাউকে কি বলে কিছু বোঝা যায় না ভাই, বিভিন্ন দেশ থেকে আসে, কেউ মালয়েশিয়ান কেউ তুর্কি কেউ বাঙালি কেউ উর্দু ভাষী কেউ ইংরেজি ভাষী, কথাবার্তা আপোষে বলতে পারে না, দেখলে সালাম এবং চোখে চোখে দেখা দেখি এবং মহব্বত বিনিময় চোখে চোখে। আর যদি ভাষা কিছু বলে বাংলাদেশ মানে একজন আরেকজনকে কি বলবে দেখে যদি মনে করে বাংলাদেশ, তো এই বেচারা আর কিচ্ছু পারে না বলতে, জানে না ভাষা, হ্যাঁ বাংলাদেশ এইরকম ওখানে ভাষা আর কিছুই বলতে পারে না, ইন্ডিয়া ইন্ডিয়া মালয়েশিয়া মালয়েশিয়া, এই মানে কোন রকম একটুখানি কি ভাব বিনিময়, বাকি পুরোটা চোখ দিয়ে করতে হয় যা কিছু ভাব বিনিময়, আর মুখ দিয়ে কিছু বলেন না বাংলাদেশ। আমি এক জায়গায় দেখলাম যে নামাজের আগে দরবাজা বসে আছে, তো আমি আমার মনে হলো যে তুর্কি মনে হয়, তা আমি আস্তে আস্তে জায়গাও নাই কোন জায়গায় দাঁড়াবো নামাজের জায়গা পেতেছি না, তো কাবা শরীফের সম্মুখে তো ভিড়,
ওর বিপরীত দিকে আগাইতেছি যে ভাই দেখি জায়গা পাই কিনা। জায়গায় জায়গায় গিয়ে দেখলাম যে সব তুর্কি। ওরা আমি দেখে পরে বললাম তুর্কি, ওরা খুব হাসতেছিল তুর্কি তুর্কি। পরে ওরা একজনে ডাইকে নিয়ে তো জায়গা নাই তো কোনো বসার মতো জায়গা নেই, তাহলে দুই দুই গ্রুপের মানে দুই কাতারের মধ্যখানে এক জায়গায় অপেক্ষমান থাকার ইঙ্গিত করলো যে দাঁড়াইলে হয়তো জায়গা হইতে পারে। তো তারা খুব আপসে হাসতেছিল যে তুর্কি মানে আর কিছু তো কেউ বলতে পারতেছি না, তুর্কি তুর্কি। আজিব এক জায়গা ভাই, বাহ বলো এটা ব্যাকগ্রাউন্ড জানলে বুঝতে সুবিধা হবে। মাসা মানে সাইর জায়গা, মাতা তাওয়াফের জায়গা।
Ah.
আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। কেসা আজিব মামলা, সব বুড়ো মানুষ দিন রাত আল্লাহকে মহব্বত করাতে মজবুর, সব ব্যস্ত, ওখানে সব মানুষের মন ব্যস্ত, দিল ব্যস্ত, চোখ ব্যস্ত, হাত পা ব্যস্ত, ব্যস্তই ব্যস্ত, সব আল্লাহ পাকের মহব্বতে ব্যস্ত। কি সে ছুটাছুটি ওখানে, পাগলের মধ্যে ছুটতেই থাকে, আজি শাম মুসলমানদের আল্লাহ কি সব কি নেক, বিশাল বিশাল বড় বড় নেম দিয়ে রাখছেন। কাফেরদের কাছে কোথায় আছে এইসব কিছু? এক একজনে খুব পাগল করে, হ্যাঁ আমেরিকা, ইউরোপ, লন্ডন, এটা সেটা, আরে সব কি সেখানে, কাবা শরীফের এক এক ধুলার সামনে সারা বিশ্ব, সারা ইউরোপ, আমেরিকা, লন্ডন, কি সেটা, কিছুই না। শুনতেছো ভাই, এত বড় ধন আল্লাহ পাক আমাদেরকে দান করছে, এত বড় ধন। প্রত্যেক মুসলমানেরই কাবার সঙ্গে সম্পর্ক আছে, এজন্য প্রত্যেক মুসলমানই বড় ধনী, অনেক বড় মালদার আছে, আর মুসলমান বড় ধনী, বড় মালদার। লাইসাল গিনা আন কাসরাতিল আরজ ইন্নাল গিনা মিনান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধন, ধন সম্পদ বাড়লে সে ধনী হয় না, দিলের ধন যে পাইছে সেই বড় ধনী, অন্তর যা ধনওয়ালা সেই বড় ধনী। অন্তরের ধন তো মুসলমানের কাছে আছে, ঈমানের ধন, আল্লাহর মহব্বতের ধন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বতের ধন, কোরআনে পাকের মহব্বতের ধন, কাবার সঙ্গে সম্পর্কের ধন, এত বড় বড় ধনে ধনী মুসলমান। শুনতেছো ভাইরা, এই সংবাদ, এই পয়গাম মুসলমানদের নিকট পৌঁছাও ভাই। হ্যাঁ, আর কাফেররা এইসব ধনের ক্ষেত্রে একদমই নির্ধন, এই ধন তাদের কাছে নাই, এর একটাও নাই তাদের কাছে, তাহলে তো মিসকিন একেবারে, বিলকুল মিসকিন, খালি হাত। হ্যাঁ, দুনিয়ার এই টাকা পয়সা এটা দিয়ে এত, গরু একটা মরল, কুত্তারা ওখানে ভিড় করতেছে খাওয়ার জন্য, কি খুশি যে আমরা আজকে খুব ধনী, হ্যাঁ না। আর এক বেচার আছে না খায়া রাস্তা রাস্তায় হাঁটতেছে, তো ওর তো খাওয়া নেই, আর কুত্তা কটা পেট ভরে খাইতেছে, তো এইটা সেই কারণে ওই যদি মনে করে যে হা আমি তো কুত্তার থেকেও আরো গরিব হয়েছি, এটা ভাববার কোনো সুযোগ আছে? কুত্তা ওর খাবার পাইছে, কথা বুঝো নাই। অনুরূপ ভাবে দুনিয়াদার যারা, যারা দুনিয়ার উপরে যাদের নজর থাকে, নজর নিবদ্ধ, দুনিয়ার মুদ্রা লাশ এরা নিয়ে কামড়া কামড়ি করতেছে, দুনিয়ার মুদ্রা লাশ নিয়ে, এই ধরনের নিজেকে ধনী মনে করলে এটা ভুল, হ্যাঁ এটা কোনো ধনই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লা কানাত দুনিয়া কাদিবে ইনদাল্লাহ জানাহ বাউজা মা সাকা কাফির মিনহা শাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাকের দৃষ্টিতে এই দুনিয়াটার মূল্য যদি এই মশা মাছির পর বরাবর হইত, তো কোনো কাফের মুশরিককে আল্লাহ তাআলা তাহলে সে এক ঢোক পানিও পান করতে দিতেন না, সে তুই দামি জিনিস নিলে কেন, খেলে কেন। শুনতেছো ভাইরা, এইটা কোনো বিষয় না, এটাকে আল্লাহ পাক হিসাবের বাইরে ফেলে রাখছেন। শুনতেছেন ভাই, আসল ধন তো ঈমান ধন, হ্যাঁ আল্লাহ পাকের মহব্বতের ধন, সুন্নতের ইত্তেবার ধন, হ্যাঁ এই ধন যার সেই ধনী, এবং এই ধনের যে যত বড় সে তত বড় ধনী। এই জন্যই তো দেখা যায় যে মানুষ এক এক আল্লাহ বলার কাছে গিয়ে পা ছুঁতে থাকে, হাতে চুমা দেয়, পা ছুঁতে থাকে, অথচ নিজে বড় ফ্যাক্টরির মালিক, নিজে অনেক লেখাপড়াওয়ালা লোক, কিন্তু ওই এক আল্লাহর উলিকে এত সম্মান করে, এত তার প্রতি আপ্লুত হয় কি কারণে, যে জানে যে তার নিকট যে ধন আছে সেটা আমার নিকট নেই। আসল ধনের ধনী তো এই মানুষটা, যে ধন আমার কাছে নেই সেই ধনের, সেই ক্ষেত্রে আমি মিসকিন। মানুষ বড়কে সম্মান করে, বড়কে শ্রদ্ধা করে, বেশি বড় হলে তার প্রতি দেখলে শ্রদ্ধায় আপ্লুত হয়। দুনিয়ার ধন যাদের কাছে তারা এইরকম এক আল্লাহ ওয়ালার নিকট এভাবে নত হওয়া আর তার প্রতি শ্রদ্ধায় বিগলিত আপ্লুত হওয়া, এটাই প্রমাণ যে আসল ধন ওই লোকদের কাছেই আছে। দিলে দারাম জওয়াহের পাড়া এসকাছে তাহবিল আছে কেদার যে গেলু মেয়ের সামানে কেমন দারাম। শাহুল্লাহ মোহাম্মদ দেলের অন্তরে বলছিলেন, হে রাজা বাদশারা শোনো, এই উলিউল্লাহর সিনাতে এমন একটা দিল আল্লাহ পাক দান করছেন যে দিল আল্লাহ পাকের মহব্বতের মণিমুক্তায় সুসজ্জিত। বলো ওই আসমানের নিচে জমিনের উপরে এরকম ধনওয়ালা তোমাদের মধ্যে কে কে আছে? মোগল বাদশারা মাথা নিচু করে বসে থাকতেন। এক আল্লাহ আলার তাল্লুক মা আল্লাহর দাপটের সামনে মাথানত্য করতে বাধ্য হয়ে পৃথিবী। চলো লেখা কবিতা শোনো ভাই, খুব শোনো। হ্যাঁ আগেরটাও মক্কা শরীফে, মক্কা শরীফে লেখা কবিতা শুনতেছো ভাই? মাসা
হয় কি যে মধু।
বাহ্যিক ভাবে যেহেতু দুনিয়া চলছে এমন এক পথে যেটা এই নগদ লোভনীয় মোহনীয়, কিন্তু তার বিপরীতে চলে দিন ওয়ালারা, এজন্য বাহ্য তো সেটা কষ্টকর, কিন্তু মহান আল্লাহর মহব্বতের ঝড় তুফান সে পুরো এই কষ্টের জীবনটাকে একদমই মধুময় বানায় দেয়, একদম মধুময় বানায় দেয়। ওরা আরামসে ঘুমা, আর শীতের মধ্যে ইমান বলা আল্লাহর মহব্বতের ডাকে সাড়া দিয়া ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যায়, নামাজে দাঁড়ায়, লম্বা লম্বা নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, কি আরাম পায়, কি মজা পায়। সারা জাহানের মধুর, সারা জাহানের মধুর চেয়ে সে এক এক মুহূর্তে আরো বড় মধুর সাগরে সে ডুবে থাকে। হ্যাঁ, এসব মজা পায় এক এক রুকুতে, এক এক সিজদাতে, এক এক তসবিহতে, এক এক তসবিহতে, এসব মজা। আজিব শান ভাই, মোমেনের শান বড় আছে, মোমেনের শান বড় আছে। মোমেনকে আল্লাহ এসা দেন কি বলাম, জান্নাতে গেলে কি হবে তো কি জানি, এখানেই তো এই অবস্থা।
Thank you.
রাজা বাদশারা তাওয়াফে মজগুর হয়, তারপর কালো গেলাফ দেখে নিজের সব বাদশাহ ভুলে যায়। কালো কালো গেলাফের সৌন্দর্য এবং মহিমা এবং প্রতাপের সামনে সব বাদশাহ দুঃসাহ হয়ে যায়। শুনতেছো বাহ বাহ বাহ, প্যারা মাওলা আপনার আপনার এই কালো ঘরের একটা স্থান,
উৎসর্গিত জীবন তোমার রূপে পারে, তাওহীদের যদি মোদের জীবন
ইসলামের এক একটা বিষয় এতটা মানে সর্বোচ্চ সম্মোহনী সম্পন্ন, সর্বোচ্চ সম্মোহনী বল, মনকে একদম মানে পাগল বনায় ফেলে, সব ভুলে দেয়। ইসলামের এক এক অঙ্গের শোভা এতটা, এক এক অঙ্গের শোভা। আজি ইসলাম মসজিদে মুসলমানরা নামাজে সেজদায় পড়ে থাকে, এসা লাগিয়েছে কি হয়েছে এদের, কি খোঁজে এখানে, সেজদার মধ্যে পুরো দল দল বাঁধে রাস্তা রাস্তায় মিছিল চলতেছে, ওখানে কি খুঁজতেছে কি দাবি দেওয়া, কিন্তু এখানে সব দলবদ্ধ ভাবে সেজদায় পড়ে কি কি খুঁজতেছে, কি তালাশ করতেছে, কি পাইতেছে, সারা জাহান থেকে সরে গেছে, কোনো কিছুরই পরোয়া করে না। সব বা এখন একজনকে নিয়ে ব্যস্ত, একজনকে নিয়ে ব্যস্ত, সব ছুটাছুটি বাদ, সব দৌড়াদৌড়ি বাদ, সব চেয়ার কুর্সি বাদ, এখানে নিজেকে এই কদমে উৎসর্গিত করার মধ্যেই সর্বোচ্চ সফলতা, সর্বশ্রেষ্ঠ সফলতা, বরং আসল সফলতা, তাই না? জীবনের মুখ্য এবং প্রধান লক্ষ্যই এই সফলতা। শুনতেছো ভাই, মোমেনের শানকে কি বুঝবে দুনিয়াদাররা? হ্যাঁ, দুনিয়ার কুকুররা কি জানে যে মোমেনকে আল্লাহ কোন উচ্চ আসন দিয়ে রাখছেন? শুনতেছো ভাই, হ্যাঁ, মুর্দালাসের তালাশকারীরা প্রত্যেকে জানবে যে এখানে কি বিরিয়ানি, কি পোলাও, কি কোরমা নসিব হয় সেজদার মধ্যে। বাসি পচা বাসি খাওয়ার অভ্যস্ত লোকেরা এত উন্নত রুচি পাবে কোথেকে? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মুসলিম শরীফে বলছেন, গর খফা সে রক্ত দর কাবুর কবুল বাজে সুলতান দিদারা বারে চবুল বাদুর যদি গিয়া বাদুর যদি গিয়া অন্ধকারে মরে চিত হয়ে ঝুলতে থাকে তো সেটা বাদুরের জন্য খুবই শোভনীয়, ঠিক আছে সেটা। কিন্তু তুমি মহান আল্লাহর সঙ্গে যে রুহের জগতে সামনাসামনি সাক্ষাৎ হয়েছিল তোমার কি হলো? সে সমস্ত বাদশার বাদশা মহান আল্লাহর সঙ্গে নিকটতম ওই সাক্ষাতের এই সুবর্ণ সুযোগ আর সৌভাগ্য আর সম্মান অর্জনের পর কিভাবে তুমি বাদুরের মতো জিন্দিগিকে প্রাধান্য দিতে পারো? শুনতেছ ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্মান শোভা এবং বর্তমান নসিব করে, সেই রুচি নসিব করে। হ্যাঁ, যে ঊর্ধ্ব জগতের পানে যাদের অন্তরাত্মার ছোটা উদ্যোগ, হ্যাঁ না, তাদের সঙ্গে আল্লাহ আমাদেরকে কবুল করে, সে কাতার ভুক্ত করে, বুদ্ধা লাশ তালাশকারীদের থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, বুদ্ধা লাশ তালাশকারীদের থেকে দূরে রাখেন আল্লাহ তাআলা। হ্যাঁ, শকুন মার্কা রুচি থেকে এবং নজর থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, শকুনের নজর এবং রুচি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, ঈগলের মতো উন্নত রুচি আল্লাহ আমাদের দান করেন, ঈগল পাখির উন্নত রুচি, উন্নত বোধ, উন্নত মনন আল্লাহ আমাদের দান করেন। শুনতেছ প্রিয় বন্ধুরা? শোনো এবং খুব মনে রাখো, আল্লাহ আমাদের তৌফিক দেন, হে আল্লাহ আপনার পছন্দের জীবন গড়ার ব্যস্ততা আমাদেরকে নসিব করেন, সেই ব্যস্ততা সেই চেতনা সেই তৎপরতা আমাদেরকে দান করেন। বস আলহামদুলিল্লাহ পানি। আজকে তো আমাদের মিটিং সিটিং আছে ভাই, কেমন লাগলো? চলো ভাই ধরো, ওইদিকে পাইছ সকলে যারা ধরছ? খুদবা পড়ি ভাই। হ্যাঁ, তার বিবি বায়াত হবে, কোন দিকে বায়াত হবে? তোমার বিবিকে বস বায়াত করে নিলাম, বায়াত উসমানের তৈরি না, আর না হলে তার পক্ষ থেকে তোমারই বায়াত করি। হাজি সাহেব যে বসছিলেন এখানে, হাজি সাহেব কই? হাজি সাহেবকে দেখো তো, এই যে হাজি মুহিন সাহেব যে বৃষ্টিপাতের মধ্যে ওনাকে কেমনে নিয়ে যাবো খানকায়? হাজি সাহেবকে দেখো খানকায় পৌঁছাও, আগে আগে পাঠায় দো না কোন সাথী দিয়া। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم.
ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم البركة مع كابركم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم بل يا الله أن توبة كرتسي كفر تكي شرك تكي بدعات تكي تمام چھوٹو برو گناہ تكي بشيش کرے تو دیشتی تكي تو شمپرك تكي তু ধারণা থেকে হিংসা থেকে গীবত ও জুলম থেকে আল্লাহ আমি ওয়াদা করতেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব রমজান শরীফের রোজা রাখব যাকাত ফরজ হলে যাকাত দিব হজ ফরজ হলে হজ করব সর্ব জায়গাতে সর্ব হালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব জিন্দগি সুন্নত শরীয়ত মোতাবেক চলানোর ফিকির করব আল্লাহ আমি বায়াত হইতেছি চার তরিকাতে সিলসিলায় কিস্তিয়াতে কাদেরিয়াতে নকশবন্দিয়াতে সোহরাওয়ার্দিয়াতে আল্লাহ এই চার সিলসিলার তমাম আউলিয়া কেরাম ও বুজুর্গান দীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন বস যারা মায়া থেকেন তো এখানে ওই কর্নারে বসেন মাওলানা রফিক সাহেব আপনাদেরকে জিকির ওজিফা এবং বিভিন্ন আমল যা সেগুলো বাতলাই দেবেন এবং ওই যে ফর্ম আছে ওর ভিতরে আপনারা নিজেদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ লেখেন কিতাবও আছে সেটাও দিবে একটা একটা
আমাদের প্রাণপ্রিয় পীর মসজিদ তরজমান আকাবির শেখুল হাদিস আরিফ বিল্লাহ হযরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর আত্মশুদ্ধি ও জীবন গঠনমূলক প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য নাম্বার 01715801869 মুফতি শহীদুসালাম কাসেমি নাম্বারের সাথে অবশ্যই নিজের নামও পাঠাবেন তবে শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর ছবি থাকবে না বাংলা বা উর্দু বা উভয় গ্রুপেই অ্যাড করে নেওয়ার পর আপনি কখনোই একবারের জন্য গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না বলবেন না গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার কাছে যে মেসেজটা যাবে তাতে রিপোর্ট স্প্যাম বা ব্লকে টাচ করলে আপনি গ্রুপ থেকে তাৎক্ষণিক পৃথক হয়ে যাবেন কখনো যদি আপনি দেখেন গ্রুপ থেকে পৃথক হয়ে গেছেন তাহলে আপনি তাৎক্ষণিক জানান নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি নামের ডান পাশে তিনটা অপশন থাকে মাঝে অ্যাটাচ ক্লিপে টাচ করলে নিচে আসবে কন্ট্যাক্ট তাতে টাচ করলে আপনার মোবাইলের নাম্বারগুলো চলে আসবে এতে শুধু ওই নাম্বারটাই আপনি টাচ করুন যেটা প্রাণীর ছবিমুক্ত এবং হোয়াটসঅ্যাপ তাতে চালু আছে তাতে টাচ করলে আসবে সেন্ড নিচে ডান দিকে, টাচ করেন চলে আসবে নাম এবং নাম্বার আমার কাছে। সরাসরি বয়ান সহজে শোনার জন্য লিংক mixlr.com/rafiq_khanka MIXLR। আপনার কাছে লিংক না থাকলে কল করলে আপনার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওয়েব অ্যাড্রেস www.khankabd.com। খানকার স্পেলিং KHANQAHBD.com। খানকা এবং বিডি এর মাঝে কোনো স্পেস নেই। যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া হলো এর প্রোফাইলে মসজিদ নববীর গম্বজ এবং মিনারার ছবি আছে। নিজেদের মত বিনিময়, শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা বা কোনো এ জাতীয় কোনো কারণেই গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না। গ্রুপটা শুধুই হযরত আলা দামাত বরকাতুহুমের বয়ান পাওয়ার জন্য।